বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 3 মার্চ, 18 ফাল্গুন এবং ফার্সি 12 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আহ্বান নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের জন্য জাহাজের নাবিকদের আকুতি নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে, নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনায় একটি সমঝোতার সুযোগ হাতছাড়া করলে আমেরিকাকে পস্তাতে হবে, টুইটার বার্তায় জানালেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি। ইউক্রেনে আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না রাশিয়া, অভিযান চলবে, তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু অস্ত্র দিয়ে হবে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ভারতের উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করার আহ্বান মমতার, সমাজবাদী পার্টির জোটের সমর্থনে জনসভা করে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং আমেরিকার উপর ভরসা করার কারণে সাবেক আফগান সরকারের পতন হয়েছে বলে আশরাফ গনির দাবি, তালেবানকে সহযোগিতার আহ্বান জাতিসংঘের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ভিয়েনায় একটি ভালো সমঝোতায় পৌঁছার কূটনৈতিক সুযোগ হাতছাড়া করলে অদূর ভবিষ্যতেই আমেরিকাকে অনুশোচনা করতে হবে। তিনি আজ এক টুইটে এ মন্তব্য করেন। শামখানি আরও বলেন, ইরানের প্রতিরোধের কৌশল ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে ব্যর্থ করে দিয়েছে। আমেরিকার বর্তমান সরকার তা নিজেই স্বীকার করেছে। ভিয়েনায় ভালো কিছু না হলে আমেরিকা অদূর ভবিষ্যতে আবারও তাদের ব্যর্থতার বিষয়টি বুঝতে পারবে। গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা চলছে। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলেও সংশ্লিষ্ট দেশগুলো জানিয়েছে। এছাড়া ইরান বলেছে, আমেরিকা আন্তরিক হলে খুব স্বল্প সময়ের মধ্যে একটি ভালো সমঝোতায় পৌঁছা সম্ভব। এখন এ বিষয়ে পশ্চিমা দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনে গত এক সপ্তাহের রক্তক্ষয়ী লড়াইয়ে রাশিয়ার প্রায় 500 সৈন্য নিহত ও 1500-এরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মস্কো। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণে এ পর্যন্ত 498 রুশ সৈন্য মারা গেছে, এছাড়া আহত হয়েছে 1597 জন। তবে ইউক্রেনের দাবির সঙ্গে রাশিয়ার প্রকাশ করা সেনা হতাহতের সংখ্যার মিল নেই। ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার 5000 840 জন সেনাকে হত্যা করেছে। এ সম্পর্কে ইগোর কোনাশেঙ্কভ জোর দিয়ে বলেছেন, রুশ সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির ভুয়া রিপোর্ট ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, 7 দিনের যুদ্ধে ইউক্রেনের 2,870 সেনা নিহত এবং 3,700 আহত হয়েছে। রুশ সেনারা ইউক্রেনের 5টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও ইগোর কোনাশেঙ্কভ জানান। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইউক্রেনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আমেরিকার হুমকির কাছে মস্কো নথি স্বীকার করবে না। আজ রাশিয়ার আরবিকে টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। তিনি মস্কোকে ভয় দেখাতে চান, কিন্তু বাস্তবতা হচ্ছে রাশিয়া আত্মসমর্পণ করবে না। রিয়াবকভ বলেন, পাশ্চাত্য ইউক্রেনে ব্যাপকভাবে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে, এটা তাদের পাগলামি। শেষ পর্যন্ত রাশিয়ার লক্ষ্যই পুরোপুরি অর্জিত হবে। পাশ্চাত্যের নিষেধাজ্ঞার প্রভাব সর্বনিম্ন পর্যায়ে আনা হবে বলেও জানান রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে তাতে পরমাণু অস্ত্র ব্যবহৃত হতে পারে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাশিয়ার তাস বার্তা সংস্থার কাছে তিনি এই মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্র হাতে পায় তখন রাশিয়া সত্যিকারের ঝুঁকির মুখে পড়বে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু অস্ত্রধারী ইউক্রেনকে কখনোই রাশিয়া মেনে নেবে না। ইউক্রেনে চলমান সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখা। এর আগে গত মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তব্যে ল্যাভরভ সুস্পষ্ট করে বলেছিলেন, ইউরোপের কয়েকটি দেশে আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন অবশ্যম্ভাবীভাবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির লঙ্ঘন। নতুন করে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা ঠেকাতে হলে আমেরিকার এই সমস্ত অস্ত্র অবশ্যই ফেরত নিতে হবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয়েছে তার তীব্র সমালোচনা করেছে ইরান। বুধবার রাতে পাশ হওয়া ওই প্রস্তাবের ভোটাভুটিতে ইরান ও বাংলাদেশ সহ বিশ্বের 35টি দেশ অংশ নেয়নি। প্রস্তাবটিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের নিন্দা জানিয়ে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাবানচি বলেছেন, সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটিতে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের কোনো বাস্তব উপায় বাতলে দেওয়া হয়নি এবং এটিতে নিরপেক্ষ মনোভাবও বজায় রাখা হয়নি। তিনি আরও বলেন, ইরান গভীর উদ্বেগের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত পর্যবেক্ষণ করছে। ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, ইরান বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি সকল বেসামরিক নাগরিকের জীবন ও সম্পদ রক্ষা করার আহ্বান জানায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে ভিন্ন মত পোষণকারীরা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবসময় ঐক্যের রাজনীতি করি, কিন্তু দেশে গণতন্ত্র হরণ করা হয়েছে, ভিন্নমত পোষণকারীরা বিভিন্নভাবে নির্যাতিত। এই অবস্থায় বাংলাদেশকে তার আধ্যাত্মিকতার মধ্য দিয়ে, পার্থিব উন্নতির মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হলে সকল ধর্মমতের মানুষের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য দরকার। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাব বৌদ্ধবিহারে বৌদ্ধ ধর্মীয় নেতা মহাসংঘ নায়ক শুদ্ধানন্দ মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ায় আয়োজিত শ্রদ্ধার্পণ সভায় তিনি একথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ধর্মের নামে যে হানাহানি সেটা বাংলাদেশে সবচেয়ে কম হয়। কিছু কিছু কুচক্রী আছে যারা মাঝে মধ্যে ধর্মের বিভাজন সৃষ্টির চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের মানুষ হাজার হাজার বছর ধরে ভাইয়ে ভাইয়ের মতো বসবাস করছে। বৌদ্ধ ধর্মের একটা প্রভাব শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব জায়গায় সৃষ্টি করেছিল। এটা হচ্ছে শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম। কিন্তু তারপরও সারা বিশ্বে শান্তি নষ্ট হচ্ছে, বিশ্ব এখন যুদ্ধের মুখোমুখি। তিনি বলেন, আজকে বার্মা থেকে রোহিঙ্গারা চলে এসেছে, অন্যদিকে কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আর এই মুহূর্তে ইউক্রেনের শিশু নারীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে রাশিয়ার আগ্রাসনের কারণে। সমগ্র বিশ্বে অশান্তি আজকে। আমাদের দেশও আজ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জায়গা থেকে বহু দূরে চলে এসেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। ওদিকে গতকাল সাভারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাভার মডেল থানা পুলিশ। আব্দুর রহমান খান, রেডিও থেরান, ঢাকা।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফিরতে দুর্ভোগের জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি। তিনি বলেছেন, এই সরকার ইলেকশন মোডে থাকায় ছাত্রছাত্রীরা এত বিপদের মধ্যে আছে। তিনি আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন থেকে ছাত্রদের উদ্ধারে মনোযোগী হওয়ার পরিবর্তে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে বিরোধী নেতানেত্রীদের অভিযোগ। কেন্দ্রীয় সরকার অবশ্য ছাত্রদের উদ্ধারে যথেষ্ট তৎপর ও কার্যকর ভূমিকা গ্রহণ করেছে বলে জানিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ উত্তরপ্রদেশের বারাণসীতে সমাজবাদী পার্টির জোটের সমর্থনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে সমাজবাদী পার্টির জোটের সমর্থনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, মনে রাখবেন, বিজেপি যে পাপ করেছে সেই পাপ ধুয়ে ফেলা যাবে না। বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, বিজেপি তুমি দেখে নাও, গোটা দেশ তোমাদের বিরুদ্ধে, গোটা দেশের নওজোয়ান তোমাদের বিরোধী, গোটা দেশের মা বোনেরা তোমাদের বিরোধী। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, যদি আপনারা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও তার জোটকে জয়ী করতে পারেন, তাহলে 2024 সালে নরেন্দ্র মোদীর সরকার থাকবে না। মমতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ার ব্রান্ড নেতা যোগী আদিত্যনাথের তীব্র কটাক্ষ করে আরো বলেন, মমতা বলেন, ও তো যোগী, নামেই যোগী, কিন্তু কাজে উনি ভোগী, কেবলই ভোগ করেন উনি, ওনাকে ভোট দিলে কিছুই পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি বলেছেন, আমেরিকার উপর ভরসা করার কারণেই তার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছে। গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে এবং আশরাফ গনি বিদেশে চলে যেতে বাধ্য হন। সাবেক এই প্রেসিডেন্ট গণমাধ্যমকে আরও বলেছেন, তিনি আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোকে বিশ্বাস করেছিলেন, কিন্তু তারা বিশ্বাসের মর্যাদা রাখেনি, আর এ কারণেই তার সরকারের পতন ঘটেছে। তিনি বলেন, আমেরিকা কখনোই তার সরকারকে তালেবানের সঙ্গে আলোচনার সুযোগ দেয়নি। আশরাফ গনি দাবি করেন, তার সম্পর্কে অন্যায়ভাবে অনেক অপপ্রচার চালানো হয়েছে। আশরাফ গনি পালানোর সময় বিপুল অঙ্কের অর্থ নিয়ে গেছেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। আফগানিস্তান বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ডেবরা লিওন্স বলেছেন, এই দেশটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে তালেবানের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের সমঝোতায় আসা জরুরি। তিনি বলেন, আফগানিস্তানের দুর্ভিক্ষ এবং ক্ষুধা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যাপক পরিমাণে সহায়তা দিয়ে থাকতে পারে, কিন্তু আফগানিস্তানের সামনে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জ দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, যা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন ব্যাপার। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্রিফিং করার সময় এসব কথা বলেছেন ডেবরা লিওন্স। তিনি পরিষ্কার করে বলেন, আফগানিস্তানের জনগণের চলমান সংকট নিরসনের জন্য তালেবানের সঙ্গে সহযোগিতা করা অপরিহার্য। আবারও ইউক্রেন প্রসঙ্গ। ইউক্রেনের উপর নো ফ্লাই জোন প্রতিষ্ঠার ব্যাপারে যে কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টেন। তিনি বলেছেন, এই ধরনের যে কোনো পদক্ষেপ আমেরিকা ও রাশিয়ার মতো বিশ্বের দুই বৃহৎ পরমাণু শক্তিধর দেশকে সর্বাত্মক যুদ্ধের মুখে ঠেলে দেবে। মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্টেন একথা বলেন। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা তাদের দেশের উপর নো ফ্লাই জোন প্রতিষ্ঠার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার করে বলেছেন যে ইউক্রেনের রাশিয়ার সঙ্গে মার্কিন সেনারা যুদ্ধ করবে না। ইউক্রেনের আকাশসীমাকে যদি নো ফ্লাই জোন ঘোষণা করা হয় তাহলে তা কার্যকর করতে হবে। তখন রাশিয়ার বিমানের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে এবং এই পদক্ষেপ রাশিয়ার সাথে সর্বাত্মক যুদ্ধের সূচনা করে দেবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অজুব সমুদ্র উপকূলসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি নির্মাণে সহায়তা করেছিল। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, পরবর্তী ধাপে ওই অঞ্চলের জনগণকেই তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে। তিনি বলেছেন, এটা প্রমাণিত হয়েছে যে রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাশ্চাত্য ইউক্রেনকে ব্যবহার করছে এবং গত 2 বছরে, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে, ইউক্রেন বিপুল সমরাস্ত্র মজুত করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সরকার অজুভ সমুদ্র উপকূলসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি নির্মাণে সহায়তা করছিল। এছাড়া পেন্টাগন ইউক্রেনে জীবাণু গবেষণাগার নির্মাণেও সহায়তা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট সেদেশকে পরমাণু অস্ত্রধর দেশে পরিণত করতে বদ্ধপরিকর বলে যে ঘোষণা দিয়েছেন তাকে মস্কো গুরুত্ব সহকারে নিয়েছে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, এর সম্ভাবনা রয়েছে যে ইউক্রেনের হাতে পরমাণু অস্ত্র রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার যে কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবতা হচ্ছে, ইউক্রেনের পাশ্চাত্য ঘেঁষা সরকার 2014 সালে রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে রুশপন্থী ভিক্টর ইয়ানকোভিচ সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতায় আসে এবং তখন থেকেই তারা ইউরোপ ও আমেরিকার ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি ন্যাটো সামরিক জোট ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য কিংবা এ অঞ্চলে তাদেরকে কোণঠাসা করার জন্য আমেরিকার নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ইউক্রেনকে বিপুল অস্ত্র দিয়ে সজ্জিত করে। অন্যদিকে ন্যাটো জোটও যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেনে তাদের উপস্থিতি জোরদার করছিল। মোট কথা, ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নে ইউক্রেনকে খুঁটি হিসেবে ব্যবহার করছিল। গত বছর রাশিয়া উত্তেজনা ঠেকানোর জন্য ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করার এবং রুশ সীমান্তের কাছে ন্যাটোর সামরিক উপস্থিতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। এমনকি রাশিয়া তাদের কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছিল, কিন্তু ন্যাটো ও আমেরিকা রাশিয়ার ওই আহ্বান প্রত্যাখ্যান করেছিল। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান ন্যাটো ও মার্কিন ওই নীতিরই প্রতিক্রিয়া মাত্র।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সম্প্রীতি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হবার পর নিজেদের উদ্ধারের জন্য আকুতি জানিয়েছেন জাহাজের নাবিকরা। আর জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে ঢাকাস্থ রুশ দূতাবাস। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মাঝে ইউক্রেনের বলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হবার পর ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি জানিয়েছেন জাহাজের নাবিকরা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল 5:10 অর্থাৎ বাংলাদেশ সময় রাত 9:00 দিকে খোলা আঘাত হানে। এতে নিহত হন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান, তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে। বুধবারের রকেট হামলায় এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন ধরে যায়। শুরুতে নাবিকরা আগুন নেভানোর চেষ্টা করেন অলিভিয়া বন্দর থেকে, পরে একটি টাকবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। সাধারণ পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছানোর পরপরই সেদিন ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। জাহাজটিতে বাংলাদেশের 29 জন নাবিক ছিলেন। একজন মারা যাওয়ার পর এখন সেখানে 28 জন নাবিক চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। ওই জাহাজে অবস্থানরত আতঙ্কিত নাবিকদের পাঠানো দুটি ভিডিও বার্তা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। 27 সেকেন্ডের একটি ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে একজন নাবিক বলেন,
আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে, একজন অলরেডি ডেড হয়েছে, আমাদের পাওয়ার সাপ্লাই না, ইমার্জেন্সি অ্যালার্টে পাওয়ার চলতেছে, আমরা মৃত্যুর মুখে সম্মুখীন হয়েছি, আমাদের এখনো উদ্ধার করা হয়নি, দয়া করে আপনারা আমাদের বাঁচান, আমরা সবাই আছি এখানে, দেখেন সবাই আছে, আমরা মৃত্যুর সাথে লড়ার জন্য কিছু, আমাদের বাঁচান, আমাদের বাঁচান আপনারা।
আরেকজন নাবিক ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে জানিয়েছেন,
আমি আসিফুল ইসলাম, আসিফ আল্লাহর রহমতে এখনো ভালো আছি, আমাদের জাহাজে অ্যাটাক হয়েছে, প্লিজ এই গভর্নমেন্টকে সবাই যে জ্বালানি একটু চেষ্টা করেন আমাদেরকে যাতে উদ্ধার করা হয়, আমাদেরকে এখনো কোনো উদ্ধার করা হয়নি, মিডিয়াতে আসছে আমরা নাকি পোল্যান্ডে চলে গেছি নিরাপদভাবে, এটা একটু ভুল নিউজ, ফেক নিউজ, আমাদেরকে প্লিজ এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করেন।
এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমভি বলেছেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশি নাবিকদের উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। ওদিকে অলিভিয়া বন্দরের জলসীমায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজে হামলা ও একজন নিহত হবার ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। ঢাকায় রাশিয়ান দূতাবাসের ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই
হিজরি সপ্তম শতাব্দীর বিখ্যাত ইরানি কবি ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা জালালউদ্দিন রুমির নাম শুনেছ? তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে মসনবি। তিনি দীর্ঘ 14 বছর ধরে মসনবি রচনা করেন।
মাওলানা রুমির মসনবিতে পবিত্র কোরআনের প্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। কোরআনে যেমন প্রসঙ্গক্রমে বিভিন্ন গল্প কাহিনীর উল্লেখ করা হয়েছে, মসনবিতেও তেমনি মাওলানা রুমি তাঁর চিন্তা দর্শন বর্ণনা করতে গিয়ে গল্প কথার আশ্রয় নিয়েছেন।
গবেষণায় দেখা গেছে জালালউদ্দিন রুমি তাঁর মসনবি গ্রন্থে পবিত্র কোরআনের অন্তত 2200 আয়াতের প্রতি সরাসরি ইঙ্গিত করেছেন, কিংবা কবিতার আঙ্গিকে তিনি আসলে কোরআনের আয়াতেরই ব্যাখ্যা করেছেন। এ কারণেই হিজরি ত্রয়োদশ শতকের বিখ্যাত মরমি কবি মরহুম হাজমোল্লা হাদি সাফজেবরি মসনবিকে কোরআনের তাফসির এবং মাওলানা রুমিকে কোরআনের একজন মুফাসসির বলে উল্লেখ করেছেন।
মসনবি এমন এক অনন্য সাধারণ গ্রন্থ যা আজও তার নিজস্ব স্বাতন্ত্র এবং আধুনিকতায় উজ্জ্বল হয়ে আছে। 800 বছর আগের এই গ্রন্থে কল্পনাভিত্তিক গল্প, রূপকধর্মী গল্প, রহস্যময় গল্প, আধ্যাত্মিক গল্প, শিক্ষণীয় গল্প, নৈতিক বা চারিত্রিক গল্প রয়েছে। আজকের আসরে মাওলানা রুমির লেখা মসনবি শরীফের দ্বিতীয় খণ্ড থেকে একটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি গান, আর সব শেষে থাকবে বাংলাদেশের এক ছোট্ট বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
একদা এক ব্যক্তি কোনো জ্ঞানী লোকের সন্ধান করছিল। জীবনের বড় একটি সমস্যায় জ্ঞানী লোকের পরামর্শের প্রয়োজন ছিল তার। লোকজনের কাছে জিজ্ঞাসা করছিল এমন লোকের সন্ধান কিভাবে পাওয়া যায়।
এক লোক বলল, এই শহরে মাত্র একজন জ্ঞানী লোক আছেন, কিন্তু থাকেন লোকচক্ষুর অন্তরালে। তিনি পাগলের ছদ্মবেশ ধরে ঘোরেন। হাতে তার বাঁশের একটি কঞ্চি, সেটিকে ঘোড়া বানিয়ে তার উপর চড়ে দৌড়ান। পোলাপানের মাঝে গিয়ে বলেন, এটি আমার ঘোড়া, এই দেখুন, দুই পায়ের মাঝখানে কঞ্চি চেপে দৌড় দিচ্ছেন, হুররা, এই আমার ঘোড়া। আসলে লোকটি জ্ঞানী, পাগলের বেশ ধরে আত্মগোপন করে আছেন।
সন্ধানী লোকটি কঞ্চি আরোহী পাগলের দিকে এগিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হে আশ্বারোহী, আপনার ঘোড়াটা একটু আমার দিকে ঘোরান দেখি। তৎক্ষণাৎ কঞ্চির ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পাগল হাজির, বলল, জলদি বলো কি চাই তোমার, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার ঘোড়ার পাগলামি আছে, সে কিন্তু অবাধ্য, পায়ের আঘাতে তোমাকে ফেলে দেবে।
লোকটি বলল, আমার জানার বিষয়টি হলো এই মহল্লায় আমি বিয়ে করতে চাই, আপনার মতে কোন ধরনের পাত্রী আমার জন্য ভালো হবে?
ছদ্মবেশী পাগল সঙ্গে সঙ্গে জবাব দিল, সমাজে 3 ধরনের মেয়ে আছে, এর 2 ধরন নিয়ে শান্তি নেই, কপালে দুঃখ লেখা, তৃতীয় ধরনের মেয়ে তোমার জন্য সম্পদের খনি, সৌভাগ্যের ধন। এই 3 কিসিমের মহিলার মধ্যে যে প্রথম ধরনকে বিয়ে করবে সে স্ত্রী হবে সম্পূর্ণ তোমার, তার রূপ গুণ একা তুমি ভোগ করবে, দ্বিতীয় ধরনের স্ত্রীর অর্ধেক তোমার আর অর্ধেক অন্যের, তৃতীয় ধরনের স্ত্রীর কথা বলি তোমার আর তার মধ্যে এতই দূরত্ব হবে যেন তোমার সঙ্গে তার আদৌ কোনো সম্পর্ক নেই। জবাব শুনলে তো, এবার জলদি চলে যাও, নতুবা আমার ঘোড়া পদাঘাত করবে তোমাকে। এই কথা বলেই পাগল ছুটল তার কঞ্চির ঘোড়া নিয়ে, ছেলে পেলের দলের দিকে এগিয়ে গিয়ে খেলায় মশগুল হয়ে গেল সে।
এদিকে প্রশ্নকারী একেবারে হতভম্ব হয়ে গেল, কিছুই বুঝতে পারলেন না এই জবাবের গূঢ় রহস্য, তাই তিনি দৌড় দিলেন পাগলের পেছনে। কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন, জনাব আরেকটু আসুন, আপনি যে কথাগুলো বললেন আমার তো বুঝে এলো না, দয়া করে একটু ব্যাখ্যা করুন।
পাগল আবার ছুটে এলো তার কাছে, বলল, প্রথম যে স্ত্রীর কথা বলেছি সে পুরোপুরি তোমার হয়ে যাবে। সে হলো অবিবাহিতা কুমারী মেয়ে, রূপে গুণে ব্যবহারে সে তোমাকে আনন্দে ডুবিয়ে রাখবে। দ্বিতীয় ধরনের যে স্ত্রীর কথা বলেছিলাম সে হলো কোনো বিধবা নারী। যদি কোনো বিধবাকে তুমি বিয়ে করো তাহলে তার অর্ধেকটা তুমি পাবে, বাকি অর্ধেক থাকবে অন্যের। তার মনের অর্ধেকটা থাকবে আগের স্বামীর কাছে। আর তৃতীয় যে মহিলার কথা বলেছি সে হলো এমন মহিলা যার আগের স্বামীর ঘরের শিশু সন্তান কোলে আছে। কোলের শিশুর কারণে মহিলার মন বারে বারে সন্তানের বাবা আগের স্বামীর জন্য ব্যাকুল হয়ে উঠবে। পাগল বলল, ব্যাখ্যা শুনলে তো সরে যাও, আমার ঘোড়ার পথ ছেড়ে দাও, তোমার গায়ে যেন লাথি না মারে। একথা বলে চলে গেল ছেলেদের দলে।
ছদ্মবেশী পাগলের জ্ঞান এবং বুদ্ধিমত্তায় লোকটি হতবাক, তার কৌতূহল আরও বেড়ে গেল। এত বড় জ্ঞানী লোক কেন এভাবে পাগলের বেশে ছেলেপেলের দলে মিশে আছে জানতে হবে। তাই তিনি এগিয়ে গেলেন পাগলের দিকে, ডাক দিলেন, হে ঘোড়সওয়ার বন্ধু, আর একটি প্রশ্ন আছে, জবাব দিন তারপর চলে যাব।
পাগল বলল, জলদি বলো, আমার সময় নেই।
লোকটি বলল, আচ্ছা আপনার যে এত জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা তারপরও এসব ছেলেমি পাগলামি করেন কেন, এর পেছনে কারণ কি?
পাগল জবাবে সে সময়কার শাসকের প্রতি ইঙ্গিত করে বলল, এই অসভ্যতা চাচ্ছে যে আমাকে শহরের কাজী পদে নিয়োগ দেবে। তখন বিচারকের এজলাসে বসে তার মর্জি মতো আমাকে ফয়সালা দিতে হবে। বহু চেষ্টা করেছি যাতে এ দায়িত্ব এড়ানো যায়, কিন্তু সে নাছোড় বান্দা, আমাকে রেহাই দেবে না। কাজেই উপায়ন্তর না দেখে এ পথ বেছে নিয়েছি, পাগলের বেশ ধারণ করেছি যাতে এই জালিম শাসকের অধীনে জজের পদ গ্রহণ করতে না হয়।
পাগল বেশি জ্ঞানী লোকটি আরো বলল, এসব জালিম গোমরাহরা আমাকে ডাকছে তাদের জুলুম অত্যাচারে সাহায্য করার জন্য। যদি তার মোকাবেলায় নিজে পাগলের বেশ ধারণ না করি তাহলে আমি হব আসল পাগল। শুধু আমি নই, যে কেউ এসব জালিম জল্লাদদের দেখে নিজের জ্ঞানের হেফাজতের জন্য পাগলের বেশ ধারণ করে না, আসলে সে পাগল এবং চরম মূর্খ। কারণ আসল জ্ঞান সেটি যা হাকিকাতের সঙ্গে মিশ্রিত থাকে। হাকিকাত মানে পরম সত্য, তাৎপর্য ও সার সত্তা। যে জ্ঞান পেশাগত অর্থ উপার্জনের জন্য তা জৈবিক চাহিদা পূরণের হাতিয়ার ছাড়া অন্য কিছু নয়। আমার জ্ঞান প্রথম ধরনের, যা হাকিকাতের সঙ্গে মিশ্রিত, সেটি সৌভাগ্যের পরশমণি। আমার জ্ঞান দ্বিতীয় ধরনের নয়, সেটি অর্থ উপার্জনের পণ্য। আমার এই অমূল্য জ্ঞান আমি আল্লাহর পরম সৌন্দর্যের সঙ্গেই বিনিময় করি। হালাল উপার্জনেই ব্যয় হয় আমার দক্ষতা পাণ্ডিত্য। শয়তানের সহযোগী হয়ে আমার জ্ঞান হারাম উপার্জনের পথে যায় না।
একটু দম নিয়ে পাগল লোকটি আবার বলল, আমার জ্ঞানের উপমা রত্নের খনি আর আমি বিরান ভূমি। পতিত বিরান ভূমিতে লুকিয়ে থাকে অনন্তরত্ন খনি। আমি যদি পাগল বেশ ধারণ না করি, যদি ভেতরের রত্নখনি প্রকাশ করে দিই তাহলে পাগল সাব্যস্ত হব। পাগল ছাড়া কেউ নিজের গুপ্তধন অন্যের কাছে খুলে দেয় না। আমার জ্ঞান অমূল্য রতন, আজে বাজে জিনিস খরিদ করার জন্য ওই অমূল্য রত্ন ব্যয় করব না, এই অমূল্য রত্ন দিয়ে খরিদ করব পরম অরাধ্যের প্রেম ও সন্তুষ্টি। আমার চলাই বলাই সাধনাই আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছাড়া আর কিছু থাকবে না, কারণ আমার ক্রেতা স্বয়ং আল্লাহ। তিনি আমাকে নিয়ে যাবেন উপরের দিকে জান্নাত কাননের পানে, সূরা তৌবায় সে কথাই বলেছেন, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল খরিদ করে নিয়েছেন চিরসুখের জান্নাতের বিনিময়ে।
বন্ধুরা, এ গল্পের শিক্ষণীয় দিক হচ্ছে জ্ঞানকে আল্লাহর দিনের জন্য রাসূলে পাকের দেখানো পথে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিয়োজিত করতে হবে, দুনিয়ার কাদামাটিতে লুটোপুটি খাওয়ার জন্য নয়, তবে আল্লাহর একান্ত দয়ার হাতছানি ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে বড় হতে হলে জ্ঞান চর্চা করতে হয়, আর জ্ঞানী হতে হলে করতে হয় অনেক বেশি পড়াশোনা। অনুষ্ঠানের এ পর্যায়ে এ সম্পর্কেই রয়েছে একটি গান। গানটির গীতিকার গোলাম মোহাম্মদ, সুরকার গোলাম মাওলা, আর গেয়েছে বাংলাদেশের সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পী হিসাম, স্বাধীন, ইমন, তাহিয়া, জান্নাত ও জাইমা।
খুব খুব পড়ো, হতে হবে বড়, খুব খুব পড়ো, হতে হবে বড়। লেখা পড়া শিখে যারা তারা বড় হয়, জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয়। খুব খুব পড়ো, পাক কোরআনের প্রথম কথা পড়ো, সেই কথাটি শক্ত করে ধরো। পাক কোরআনের প্রথম কথা পড়ো, সেই কথাটি শক্ত করে ধরো। বিশ্ব তোমার হাতের মুঠোয়, মানবে পরাভয়, খুব খুব পড়ো। অসীম আকাশ গহীনে সাগর জানার কত কিছু, গভীর মনে খাটতে হবে পড়ো অনেক কিছু, খুব খুব পড়ো।
পড়াশোনার গুরুত্ব সম্পর্কে এক ঝাঁক ছোট্ট বধুর কণ্ঠে গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বাংলাদেশের চট্টগ্রামের এক ছোট্ট বন্ধু সাক্ষাৎকার।
হ্যালো, তোমার নাম কি?
আমার নাম মাহজাব।
মাহজাবিন তোমার নাম, বেশ সুন্দর নাম তো। তো তুমি তোমার নামের অর্থ জানো?
মাহ কথাটির অর্থ হলো ইংরেজিতে মুন, যার বাংলা হলো চাঁদ। আর জাবিন অর্থ হলো বিউটিফুল, যার বাংলা হলো সুন্দর। তাহলে মাহজাবিন নামের অর্থ হলো চাঁদের মতো সুন্দর।
বাহ, বেশ অর্থবোধক নাম তোমার। তো মাহজাবিন, তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলে নাসাতে পড়ি।
পড়াশোনা ছাড়া তুমি আর কি কি করো?
আমি খেলাধুলা করি, গান শিখি, মাকে ছোট ছোট কাজে সাহায্য করি।
বাহ, তুমি দেখছি অনেক কিছু করো। তো মাহজাবিন, আজকের আসরে তুমি কি শোনাতে চাও?
আমি একটি কবিতা আবৃত্তি করব।
কবিতা শোনাবে? ঠিক আছে, শোনাও।
কবিতার নাম কানা বগিচা। লিখেছেন কবি খান মোহাম্মদ মইনুদ্দিন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তেই বাস করে কানা বগিচা। ও বগিতো ওই খাস কি, পান্তা ভাত চাষ কি? পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই।
বাহ, বেশ সুন্দর হয়েছে তোমার কবিতা। তো মাহজাবিন, বড় হয়ে তুমি কি হতে চাও?
প্রথমে আমি একজন ভালো মানুষ হতে চাই, মানুষকে সেবা করতে চাই। বড় হয়ে আমি একজন চিকিৎসক হতে চাই।
মহান আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুন, আমরা এ কামনাই করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য মাহজাবিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে বিদায় নিচ্ছে রংধনুর আজকের আসর থেকে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 3 মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর 2টি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম। কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ, থমকে আছে সেই রুশ সেনাবহর। দৈনিক প্রথম আলো, বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মিলে দেশকে এগিয়ে নিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। ইউক্রেনে সেই জাহাজ থেকে বাংলাদেশি নাবিকের আকুতি আমাদের পাছান, দৈনিক যুগান্তর। বিএনপি বিভাজনের রাজনীতি করে না বলেছেন ফখরুল, দৈনিক মানব জমিন। এবার জলপথে আক্রমণের পরিকল্পনা রুশ বাহিনীর, দৈনিক ইত্তেফাক। ধ্বংসাত্মক হামলার মুখে কিয়েভ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। নামে যোগী আসলে ভোগী, বারাণসীতে দাঁড়িয়ে বিজেপিকে তোপ মমতার, দৈনিক আজকাল। রুশ সেনা জানেই না কি করতে হবে, ধ্বংস হবে ওরা, গর্জে উঠলেন জেলেনস্কি, দৈনিক সংবাদ প্রতিদিন। খাবারের জন্য দীর্ঘ লাইন ইউক্রেনের শহরে, যুদ্ধের পরোয়া না করেই পথে মানুষ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবার বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নওগাঁয় নিজের রাইফেল বুকে ঠেকিয়ে বিজেপি সদস্যের আত্মহত্যা, বাংলাদেশের প্রায় সব মিডিয়া এ খবর প্রচার করেছে, বিষয়টিকে কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজশাহী জেলার সাপাহার সীমান্তে যে বিজিবি সদস্যের আত্মহত্যার ঘটনাটি আপনি তুলে ধরলেন, সেটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং একই সঙ্গে উদ্বেগজনকও বটে। বুকে রাইফেল ঠেকিয়ে, মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা, বিষ পানে আত্মহত্যা করা, যে ধরনের আত্মহত্যাই হোক না কেন, সেটি আসলে সমাজের একটি বিশেষ চিত্র তুলে ধরে। যে সমাজে প্রচণ্ড রকমের হতাশা বিরাজ করে এবং যে সমস্ত সমস্যার, যে সমস্ত হতাশার কোনো সমাধান হচ্ছে না, তার পরিণতি হিসেবে এই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। যিনি বিজিবির সদস্য তিনি আত্মহত্যা করেছেন তার ক্যাম্পে থাকা অবস্থায়, সেক্ষেত্রে বাহিনীতে তার কোনো সমস্যা ছিল কিনা, তার ক্যাম্পে কাজের ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে তার কোনো সমস্যা ছিল কিনা, সেটি খতিয়ে দেখা যেতে পারে, তদন্ত করার ব্যাপার। পাশাপাশি পত্রিকার খবরে উল্লেখ করা হয়েছে যে তার পারিবারিক কোনো সমস্যার কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। যে ধরনের সমস্যা বা কারণ পেছনে থাকুক না কেন, এই হত্যার তদন্ত করে বের করা দরকার। তবে এখানে আমি সবচেয়ে যে কথাটি গুরুত্ব দিয়ে বলবো, সেটি হচ্ছে এই যে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। আত্মহত্যা মহাপাপ, সে কথাও মোটামুটি সবাই জানেন। এরপরেও যখন এই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটে, তখন বুঝতে হবে সেই সমাজে নৈতিক শিক্ষার ঘাটতি ঘটেছে, সমস্যার সমাধানের কোনো ব্যবস্থা নেই এবং সমাজ থেকে এই সমস্ত সমস্যা দূর করার প্রয়োজনীয় পদক্ষেপ নেই। সেক্ষেত্রে আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত সমস্যার কারণ চিহ্নিত করতে হবে এবং তা দূর করার ব্যবস্থা নিতে হবে। এবং আমি মনে করি সাথে সাথে নৈতিক এবং ধর্মীয় শিক্ষাগুলো জোরদার করা দরকার, তাতে সমাজ শান্তিপূর্ণ হবে, সমাজ ঠকবে না।
জনাব সিরাজুল ইসলাম, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে, জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে, আপনি বিষয়টিকে কোন দৃষ্টিতে দেখছেন?
জি, ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান চালিয়েছে তার পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে। এখানে আমি যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে রাশিয়া কোন কারণে ইউক্রেনে অভিযান চালিয়েছে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই সময় আমেরিকার সাথে রাশিয়ার একটি চুক্তি হয়েছিল যে পূর্ব ইউরোপে আমেরিকা সামরিক জোটকে অর্থাৎ নেটো জোটকে বিস্তারিত করবে না, বিস্তার ঘটাবে না এবং রাশিয়ার জন্য কোনো ঝুঁকি তৈরি হয় এমন কোনো কাজ করবে না। পরবর্তীতে দেখা গেছে যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নেটো জোটের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলেও সেই জোটের কার্যক্রম স্থগিত না করে বরং সেই জোটের সদস্য সংখ্যা বাড়াতে বাড়াতে এখন 30 বা তার বেশি। এই যে নেটো জোটের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে তার প্রধান টার্গেট কিন্তু সেই রাশিয়া। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পরও আমেরিকা নিশ্চিত হতে পারেনি যে রাশিয়া তার জন্য হুমকি নয়, অথবা নিশ্চিত হওয়ার পরেও রাশিয়াকে চেপে ধরে তার প্রভাব প্রতিপত্তি আরও বেশি বিস্তার করার চেষ্টা করেছে, যেটি রাশিয়ার কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট পুতিন, তিনি কেজিবির প্রধান ছিলেন, আমেরিকার নানা রকমের কূটকৌশল তার সবচেয়ে ভালো জানা। সেই জায়গা থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার বিরুদ্ধে তিনি সোজা হয়ে দাঁড়াবেন, রাশিয়াকে সোজা করে দাঁড় করাবেন। সেই জায়গা থেকে নেটো জোটের প্রভাব বিস্তার করার বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। অন্যদিকে নেটো জোট পূর্ব ইউরোপে এবং রাশিয়ার একেবারে দোর গুড়ায় বিস্তার ঘটানোর চেষ্টা করেছে, তাদের প্রভাব প্রতিপত্তি এবং অস্ত্র মোতায়েন করেছে। রাশিয়ার সীমান্তবর্তী যে সমস্ত দেশ রয়েছে সেইগুলোকে নেটোর সদস্য করে সেই সমস্ত জায়গায় অস্ত্র মোতায়েন করা হয়েছে, এমনকি পরমাণু অস্ত্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে, যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য প্রচণ্ড রকমের হুমকি। এই সমস্যার সমাধানে রাশিয়া বারবার নেটো জোটের কাছে, আমেরিকার কাছে, সবার কাছে আবেদন জানিয়েছে, লিখিত আবেদন জানিয়েছে এবং দাবি জানিয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হয়নি, যা রাশিয়ার জন্য অত্যন্ত অপমানজনক ছিল। এরপরে রাশিয়া কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছে এবং এখানে ইউক্রেনের প্রেসিডেন্টেরও আমি মনে করি তার যে অবস্থান, সেই অবস্থান রাশিয়াকে ক্ষিপ্ত করেছে। প্রতিবেশী দেশ হিসেবে, প্রতিবেশী রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যেখানে মিলেমিশে থাকার চেষ্টা করা উচিত ছিল সেখানে নেটো জোটের সদস্য হয়ে মূলত তারা রাশিয়াকে সায়স্তা করার চেষ্টা করে। এই বিষয়টি রাশিয়া ভালোভাবে নেয়নি এবং সামরিক অভিযানের মধ্য দিয়ে এই সমস্যার সমাধানের পথ খুঁজে নিয়েছে, যেটি রাশিয়ার দৃষ্টিকোণ থেকে একরকমের সঠিক।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনা, কিন্তু ওরা জানে না কেন ওরা এখানে ঢুকেছে, এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নিউ ইয়র্ক টাইমস একটি ভিডিও শেয়ার করেছে, সেখানেই এমন কথা বলতে দেখা গিয়েছে জেলেনস্কিকে। ঠিক কি বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট? তার কথায়, আমাদের সেনা, আমাদের সীমান্ত রক্ষীরা, নিরাপত্তা কর্মী, এমনকি সাধারণ কৃষকরাও প্রতিদিন রুশ সৈন্যদের ধরছে। তাদের সকলকে একটা কথায় বলতে শোনা গিয়েছে, তারা জানেনই না কেন এখানে এসেছেন। নামে যোগে আসলে ভোগে, বারাণসীতে দাঁড়িয়ে বিজেপিকে তোপ মমতার। দৈনিক আজকাল পত্রিকার এই শিরোনামের খবরে বলা হয়েছে, একদিকে চলছে ষষ্ঠ দফার নির্বাচন, তার মধ্যেই সপ্তম দফা শেষ দফার নির্বাচনের প্রচার চলছে, আর তা করতে গিয়ে প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে তাকে একের পর এক তোপ দাগলেন মমতা ব্যানার্জি। ছেড়ে কথা বললেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। বললেন, নামে যোগে কাজে আসলে ভোগে, ওকে ভোট নয়, তাই রাজ্য থেকে বিজেপিকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ডাকও দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরণ এখানেই কুটে দিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারে সংক্ষিপ্ত সংবাদ। ভিয়েনায় একটি সমঝোতার সুযোগ হাতছাড়া করলে আমেরিকাকে পস্তাতে হবে, জানালেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি। ইউক্রেনে আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না রাশিয়া, অভিযান চলবে। ভারতের উত্তর প্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করার আহ্বান মমতার। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।